नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमाचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिने नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्य देश तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। श्री चैतन्य चरितामृत ग्रंथ अध्ययन प्रारंभे हमें हमार परमाराध्य गुरुपाद पद्म इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति शिल अभय चरणारविंद भक्तिवेदांत स्वामी प्रभुपादेर अन्यतम कृपाधन्य इस्कनेर अन्यतम गुरु एवं इस्कन गवर्निंग बॉडी कमिश्नर अन्यतम ओजीबीसी इस्कन नाम हटे विश्व प्रचारक मंत्री ओं विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद जय पिता गोस्वामी शिल गुरुदेवर पाद पद्मे धन्यवाद प्रणति निवेदन करे तार हेतु की कृपा और आशीर्वाद प्रार्थना करछि एवं हमार परमाराध्य परम गुरुदेव इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति शिलाभय चरणारविंद भक्ति वेदांत स्वामी शिला प्रभुपादेर पाद पद्मे दंडवत प्रणति निवेदन करे तार हेतु की कृपा और आशीर्वाद प्रार्थना करछि एवं समस्त श्रोता भक्त मंडली आपनादेर चरणे प्रणाम निवेदन करे आपनादेर हेतु की आशीर्वाद प्रार्थना करछि हरे कृष्ण। तो आज के आमरा श्री चैतन्य चैतन्यमृत मध्य लीला चतुर्विंशति परिच्छेदेर आत्माराम श्लोकेर व्याख्या एवं सनातन के कृपा विषय वस्तुर 263 नम्बर श्लोक थेके अध्ययन करब। हरे कृष्ण। तबे से मृगादि तीने नारद सुस्त कइल सुस्त होया मृगादि तीने धाइया पलाइल तख नारद मुनि से तीन टी अर्धमृत पशु के सुस्त करलन एवं सुस्त होए से पशुगुली सेखान थेके छुटे पालिए गेल। देखिया व्याधेर मने হইল চমৎকার ঘরে গেল ব্যাধ গুরুকে করি নমস্কার। নারদ মুনির কৃপায় এভাবে পশুগুলিকে সুস্থ হয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যেতে দেখে ব্যাধটি অত্যন্ত চমৎকৃত হল এবং তার গুরুদেবকে প্রণতি নিবেদন করে সে তার ঘরে ফিরে গেল। যথাস্থানে নারদ গেলা ব্যাধ ঘরে আইল নারদের উপদেশে সকল করিল। তখন নারদ মুনি যথাস্থানে গেলেন এবং ব্যাধটি তার ঘরে ফিরে গিয়ে নারদ মুনির উপদেশ অনুসারে সবকিছু করল। পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে গেলে সদ্গুরু গ্রহণ এবং তার নির্দেশ অনুসারে আচরণ করা অবশ্য কর্তব্য। গ্রামে ধনি হইল ব্যাধ বৈষ্ণব হইল গ্রামের লোক সব অন্ন আনিতে লাগিল। সারা গ্রামে সেই ব্যাধের বৈষ্ণবে পরিণত হওয়ার কথা ছড়িয়ে পড়ল এবং তখন গ্রামের লোকেরা তাকে ভিক্ষা দেওয়ার জন্য অন্ন নিয়ে তার কাছে আসতে লাগল। শ্রীপ্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন, সাধারণ মানুষের কর্তব্য হচ্ছে সাধু বৈষ্ণব অথবা ব্রাহ্মণকে দর্শন করতে যাওয়ার সময় তাদের দেওয়ার জন্য কোনো উপহার নিয়ে যাওয়া। প্রতিটি বৈষ্ণবেই শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল এবং শ্রীকৃষ্ণ তার জীবনের সমস্ত প্রয়োজনগুলি সরবরাহ করেন যদি সেই বৈষ্ণব তার গুরুর নির্দেশ আচরণ করেন। আমাদের কৃষ্ণ ভাবনামিত আন্দোলনে বহু গৃহস্থ রয়েছে, তারা এই আন্দোলনে যোগদান করে সংস্থার কেন্দ্রে বাস করে, কিন্তু তারা যদি সংস্থার জন্য কোনো কাজ না করে, কেবল প্রসাদ খেয়ে এবং ঘুমিয়ে সময় কাটায়, তাহলে তারা তাদের ভয়ঙ্কর সর্বনাশ সাধন করছে। তাই গৃহস্থদের উপদেশ দেওয়া হয়, তারা যেন মন্দিরে বাস না করে, তারা যেন মন্দিরের বাইরে থেকে নিজেদের ভরণ পোষণ করে। অবশ্য গৃহস্থ যদি মন্দিরের কর্মকর্তাদের নির্দেশ অনুসারে সম্পূর্ণভাবে ভগবানের সেবায় যুক্ত থাকেন, তাহলে তাদের পক্ষে মন্দিরে বাস করলে কোনো ক্ষতি নেই। কিন্তু কোনো অবস্থাতেই যেন মন্দিরে খাবার এবং ঘুমাবার জায়গা না হয়, এ সম্পর্কে মন্দিরের পরিচালকদের সচেতন থাকা উচিত। একদিন অন্যানে দশ বিশ জনে, দিনে তত লয় যত খায় দুই জনে। এক একদিন দশ বিশ জন মানুষ অন্ন নিয়ে আসতেন, কিন্তু সেই ব্যাধটি তাদের দুজনার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু অন্নই গ্রহণ করতেন। একদিন নারদ কহে সুনহ পর্বতে, আমার এক শিষ্য আছে চলহ দেখিতে। একদিন নারদ মুনি তার বন্ধু পর্বত মুনিকে বললেন, আমার এক শিষ্য আছে, চলো তাকে গিয়ে দেখে আসি। তবে দুই ঋষি আইলা সেই ব্যাধ স্থানে, দূর হইতে ব্যাধ পাইল গুরুর দর্শনে। তখন সেই দুই ঋষি সেই ব্যাধটির কাছে গেলেন এবং ব্যাধটি দূর থেকে তার গুরুদেবকে আসতে দেখলেন। আসতে ব্যস্তে ধাইয়া আসে পথ নাহি পায়, পথের পিপিলিকায় ইতি উতি ধরে পায়। আনন্দের অতিশয্যে অত্যন্ত ব্যগ্র হয়ে সে ব্যাধটি তার গুরুদেবের কাছে ছুটে গেলেন, কিন্তু সর্বত্র পিপিলিকা ঘোরাঘুরি করছিল বলে তিনি এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাচ্ছিলেন না। দণ্ডবত স্থানে পিপিলিকারে দেখিয়া, বস্ত্র স্থান ঝাড়ি পড়ে দণ্ডবত হইয়া। ব্যাধটি যখন দণ্ডবত করতে গেল, তখন দণ্ডবত করার স্থানে পিপিলিকা দেখে তিনি তার কাপড় দিয়ে পিপিলিকাদের সেখান থেকে সরিয়ে তারপর তার গুরুর উদ্দেশ্যে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। দণ্ডবত শব্দের অর্থ দণ্ডের মতো, দণ্ড যেভাবে লম্বালম্বি ভাবে মাটিতে পড়ে ঠিক সেইভাবে গুরুদেবকে প্রণতি নিবেদন করা উচিত, সেটি দণ্ডবত শব্দের অর্থ। নারদ কহে ব্যাধ এই না হয় আশ্চর্য, হরি ভক্তে হিংসা শূন্য হয় সাধু বর্জ। নারদ মুনি তখন বললেন, হে ব্যাধ, তোমার এই আচরণ দর্শন করে আমি আশ্চর্য হইনি, কেননা ভগবত ভক্তির প্রভাবে জীব হিংসা শূন্য হয়ে সর্বশ্রেষ্ঠ সাধুতে পরিণত হয়। শ্রী প্রভুপাদ উল্লেখ করলেন তাৎপর্যে, এই শ্লোকে সাধুবর্গ শব্দটির অর্থ সর্বশ্রেষ্ঠ সজ্জন ব্যক্তি। বর্তমান যুগে তথাকথিত বহু সজ্জন রয়েছে যারা পশুহত্যায় অত্যন্ত পারদর্শী, তথাপি এই সমস্ত তথাকথিত সজ্জন ব্যক্তিরা নিজেদের এমন এক ধর্মের অনুগামী বলে প্রচার করে যেই ধর্মে পশুহত্যা অত্যন্ত কঠোরভাবে নিষিদ্ধ হয়েছে। নারদ মুনি এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে পশুঘাতকেরা ধার্মিক হওয়া তো দূরের কথা, সজ্জন পর্যন্ত নয়। ধর্মপরায়ণ ব্যক্তি ভগবত ভক্ত অবশ্যই অহিংসা পরায়ণ, সেটি ধার্মিক ব্যক্তির স্বভাব। হিংসা পরায়ণ হওয়া এবং সেই সঙ্গে ধর্ম আচরণ করা সম্ভব নয়, তা পরস্পর বিরোধী। এই ধরনের কপটতা নারদ মুনি প্রমুখ পূর্বতন আচার্যেরা বরদাস্ত করেননি। এতে নহি উদ্ভতা ব্যাধ তবা হিংসা সাদয় গুণা, হরি ভক্ত প্রবৃতা এনতে সুপরতাপিন। হে ব্যাধ, তোমার মধ্যে যে অহিংসা আদি গুণাবলীর বিকাশ হয়েছে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কেননা যারা ভগবানের সেবায় যুক্ত হন তারা কখনো অন্য জীবকে মাৎসর্য বেশে ক্লেশ প্রদান করেন না। এই শ্লোকটি স্কন্ধ পুরাণ থেকে উদ্ধৃত। তবে সেই ব্যাধ দুহারে অঙ্গনে আনিল, কুশাসন আনি দুহারে ভক্তে বসাইল। সেই ব্যাধটি তখন সেই দুই মহর্ষিকে তার গৃহের অঙ্গনে নিয়ে এলেন এবং কুশাসন এনে পরম ভক্তি সহকারে তাদের দুজনকে বসালেন। জল আনি ভক্তে দুহার পাদ প্রখালিল, সেই জল স্ত্রী পুরুষে পিয়াসিরে লইল। তারপর জল নিয়ে এসে তিনি তাদের দুজনের পাদ প্রক্ষালন করালেন এবং সেই জল পতিপত্নী পান করে শিরে ধারণ করলেন। প্রভুপাদ বলেছেন, গুরুদেব এবং গুরুদেবের সমকক্ষ ব্যক্তিদের এইভাবে অভ্যর্থনা করতে হয়। গুরুদেব যখন শিষ্যগৃহে আসেন তখন শিষ্যের কর্তব্য হচ্ছে সে প্রাক্তন ব্যাধের পদাঙ্ক অনুসরণ করে আচরণ করা। দীক্ষার পূর্বে কে কি ছিল তা দিয়ে কিছু যায় আসে না, দীক্ষার পরে যথাযথভাবে আচরণ করার শিক্ষা লাভ করা অবশ্য কর্তব্য। কম্প পুলকাশ্রু হইল কৃষ্ণ নাম পাইয়া, ঊর্ধ্ববাহু নিত্য করে বস্ত্র উড়াইয়া। ব্যাধটি যখন তার গুরুদেবের সম্মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে লাগলেন তখন তার দেহ কম্পিত হল, পুলকিত হল এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগল। তিনি তখন ভগবত প্রেমানন্দে উদ্বেল হয়ে ঊর্ধ্বে বাহু তুলে বস্ত্র উড়িয়ে নৃত্য করতে লাগলেন। দেখিয়া ব্যাধের প্রেম পর্বত মহামুনি, নারদের কহে তুমি হও স্পর্শমণি। সে ব্যাধের ভগবত প্রেম দর্শন করে পর্বতমণি নারদমণিকে বললেন, তুমি স্পর্শমণি। শ্রী প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন, স্পর্শমণির স্পর্শে লোহা সোনায় পরিণত হয়। পর্বতমণি নারদমণিকে স্পর্শমণি বলেছিলেন, কেননা তার স্পর্শে সবচাইতে জঘন্য মানুষ সে ব্যাধটি অতি উন্নত শুদ্ধ বৈষ্ণবে পরিণত হয়েছিলেন। শিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে বৈষ্ণবের স্পর্শমণিত্ব দেখে তার বৈষ্ণবতা চেনা যায়, অর্থাৎ তিনি কজন মানুষকে বৈষ্ণবে পরিণত করেছেন তা দেখে তার বৈষ্ণবতা উপলব্ধি করা যায়। বৈষ্ণবের স্পর্শমণির মতো হওয়া উচিত, যাতে তার প্রচারের মাধ্যমে সে ব্যাধটির মতো অধপতিত মানুষও বৈষ্ণবে পরিণত হয়। তথাকথিত বহু উত্তম ভক্ত রয়েছেন যারা তাদের ব্যক্তিগত কল্যাণ সাধনের জন্য নির্জন স্থানে বসে থাকেন, তারা মানুষকে বৈষম করার জন্য ভগবানের বাণী প্রচার করতে কোথাও যান না এবং তারা অবশ্যই স্পর্শমণি বা উত্তম ভক্ত হতে পারেন না। কনিষ্ঠ অধিকারী ভক্তরা কাউকে বৈষ্ণবে পরিণত করতে পারেন না, কিন্তু মধ্যম অধিকারী বৈষ্ণব তার প্রচারের মাধ্যমে তা করতে সক্ষম। শ্রী চৈতন্য মহাপ্রভু তার অনুগামীদের নির্দেশ দিয়েছেন বৈষ্ণবের সংখ্যা বৃদ্ধি করতে। যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। চৈতন্য চরিতের মধ্যে লীলা সপ্তম পরিচ্ছেদের 128 শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু চান যে প্রতিটা মানুষ যেন বৈষ্ণবে পরিণত হন এবং গুরু হওয়ার গুরু দায়িত্ব গ্রহণ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ এবং তার পরম্পরার নির্দেশ অনুসারে মানুষ গুরু হতে পারে, কেননা এই পন্থাটি অত্যন্ত সহজ। যে কেউ শ্রীকৃষ্ণের বাণী প্রচার করার জন্য যে কোনো স্থানে যেতে পারেন। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছেন যে প্রতিটি বৈষ্ণবের কর্তব্য স্বদেশে অথবা বিদেশে ভ্রমণ করে ভগবদ গীতার বাণী প্রচার করা। নারদ মুনির পদাঙ্ক অনুসরণ করে স্পর্শমণি হওয়ার এটি পরীক্ষা। ও ধন্য সি দেবর্ষে কৃপয়ায়স্য তৎক্ষণাৎ, নিচু অপি উৎপলকো লভে লুব্ধকো রতিমুচ্যতে। পর্বতমুনি বললেন, হে দেবর্ষি নারদ মুনি, তুমি ধন্য, তোমার কৃপায় অত্যন্ত নিচ ব্যাধ উৎপুলক হয়ে কৃষ্ণ রতি লাভ করেছে। শুদ্ধ বৈষ্ণব শাস্ত্রের নির্দেশের প্রতি শ্রদ্ধাশীল, এই শ্লোকটি স্কন্ধ পুরাণ থেকে উদ্ধৃত। নারদ কহে বৈষ্ণব তোমার অন্য কিছু আয়, ব্যাধ কহে যারে পাঠাও সেই দিয়া যায়। নারদ মুনি তখন ব্যাধকে জিজ্ঞাসা করলেন, হে বৈষ্ণব তুমি কি তোমার জীবন ধারণের জন্য কিছু আয় করো? ব্যাধ উত্তর দিলেন, হে গুরুদেব আপনি যাকে পাঠান সে আমাকে দর্শন করতে এসে কিছু না কিছু দিয়ে যায়। প্রভুপাদ উল্লেখ করেছেন। এই উক্তিটি ভগবদ্গীতার নবম অধ্যায় ২২ শ্লোকে ভক্তের যুগক্ষেম বহমনে ভগবানের প্রতিশ্রুতি প্রতিপন্ন হয়েছে। নারদ মুনি ব্যাসকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কিভাবে তার অন্ন বস্ত্রের সংস্থান করেন, এবং তার উত্তরে তিনি বলেছিলেন, যে কেউ যখন তাকে দর্শন করতে আসে তখন সে তার সঙ্গে করে কিছু নিয়ে আসে। শ্রীকৃষ্ণ যিনি সকলের হৃদয়ে বিরাজমান বলেছেন, আমি বৈষ্ণবদের সমস্ত প্রয়োজন নিয়ে নিজে বহন করে নিয়ে আসি। সেই কার্য তিনি যে কাউকে দিয়ে করতে পারেন, বৈষ্ণবকে দান করতে সকলে প্রস্তুত। এই এবং বৈষ্ণব যদি ভগবানের সেবায় সম্পূর্ণভাবে যুক্ত হন তাহলে তাকে তার ভরণ পোষণের কথা ভাবতে হয় না। এত অন্ন না পাঠাও কিছু কার্য নাই, সবে দুই জনার যোগ্য ভক্ষ মাত্র চাই। প্রাক্তন ব্যাদ বললেন, আমাকে এত অন্ন পাঠাবেন না, দুজনের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই পাঠাবেন, তার থেকে বেশি আর কিছু পাঠাবেন না। প্রভুপাদ বললেন, প্রাক্তন ব্যাধিটি কেবল তাদের দুজনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু অন্ন পাঠাতে অনুরোধ করেছিলেন, তার অধিক নয়। বৈষ্ণবের পক্ষে পরের দিনের আহার্য সংগ্রহ করতে হয় না। একদিনে তার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু তা গ্রহণ করা উচিত, তারপরের দিন আবার ভগবানের কৃপার উপর নির্ভর করতে হয়। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ। তার সেবক গোবিন্দ যখন কয়েকটি হর্তিকি সঞ্চয় করে রেখেছিলেন, চৈতন্য মহাপ্রভু তখন তাকে তিরস্কার করেন, তুমি কেন আগামীকালের জন্য সঞ্চয় করছো? স্বরূপ গোস্বামী প্রমুখ গোস্বামীরা প্রতিদিন দ্বারে দ্বারে ভেক্ষা করতেন এবং তারা কখনো পরের দিনের জন্য সঞ্চয় করার চেষ্টা করেননি। বিষয়ী ভাবাপন্ন হয়ে আমাদের মনে করা উচিত নয়, এক সপ্তাহের জন্য খাদ্য সংগ্রহ করে রাখতে পারলে ভালো হয়। প্রতিদিন খাদ্য সরবরাহ করার জন্য ভগবানকে কষ্ট দিয়ে কি লাভ? আমাদের সবসময় বিশ্বাস রাখা উচিত যে ভগবান প্রতিদিন আমাদের অন্ন বস্ত্রের সমাধান করবেন, আগামীকালের জন্য খাদ্য সংগ্রহের কোনো প্রয়োজন নেই। নারদ কহে, ঐছে রহ, তুমি ভাগ্যবান, এত বলি দুইজন হইলাই অন্তর্ধান। নারদ মুনি তাকে বললেন, এভাবে জীবন যাপন করো, তুমি ভাগ্যবান। এ বলে তারা দুজন সেখান থেকে অন্তর্ধান হলেন। এই তো কহিল তোমায় ব্যাধির আখ্যান, যা শুনিলে হয় সাধু সঙ্গ প্রভাব জ্ঞান। এভাবে আমি তোমার কাছে ব্যাধের কাহিনী বর্ণনা করলাম, যা শুনলে সাধু সঙ্গ প্রভাবের জ্ঞান লাভ হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু বুঝাতে চেয়েছেন যে সবচাইতে নিম্নস্তরের মানুষ একটি ব্যাধ পর্যন্ত নারদ মুনি অথবা সৎ সম্প্রদায় ভক্ত অথবা ভক্তের সঙ্গের প্রভাবে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবে পরিণত হতে পারেন। এই আর তিন অর্থ গণনাতে পাইল, এই দুই অর্থ মিলি ২৬ অর্থ হইল। এভাবে আমরা আরো তিনটি অর্থ পেলাম, অন্যান্য অর্থের সঙ্গে এই তিনটি অর্থ মিলিয়ে ২৬টি অর্থ হল। আর অর্থ শুন যাহা অর্থের ভাণ্ডার, স্থূলে দুই অর্থ সূক্ষ্মে ৩২ প্রকার। আরেকটি অর্থ রয়েছে যা বিভিন্ন অর্থে পূর্ণ, প্রকৃতপক্ষে তার দুটি স্থূল অর্থ এবং ৩২টি সূক্ষ্ম অর্থ। প্রভুপাদ উল্লেখ করেছেন, স্থূল অর্থ দুটি, বৈধ ভক্ত এবং রাগ ভক্ত, সূক্ষ্ম অর্থ ৩২ প্রকার, বৈধ ভক্ত ১৬ প্রকার, পারিষদ দাস, পারিষদ সখা, পারিষদ পিতা আদি গুরুজন, পারিষদ কান্তা, সাধন সিদ্ধ দাস, সাধন সিদ্ধ সখা, সাধন সিদ্ধ পিতা আদি গুরুজন, সাধন সিদ্ধ কান্তা, জাতরতি সাধক দাস, জাতরতি সাধক সখা, জাতরতি সাধক পিতা আদি গুরু, জাতরতি সাধক কান্তা, অজাতরতি সাধক দাস, অজাতরতি সাধক সখা, অজাতরতি সাধক পিতা আদি গুরু, অজাতরতি সাধক কান্তা, রাগভক্ত তেমন ১৬ প্রকার, অতএব মোট ৩২ প্রকার আত্মারাম ভক্ত। আত্মা শব্দে কহে সর্ব বিধ ভগবান, এক স্বয়ং ভগবান আর ভগবান আখ্যান। আত্মা শব্দের দ্বারা সর্ববিধ ভগবানকে বোঝানো হয়। এক পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এবং ভগবানের বিভিন্ন অবতার বা প্রকাশ। প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন, আত্মা শব্দের দ্বারা সর্ববিধ ভগবানকে বুঝায়, অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং অন্যান্য কৃষ্ণ স্বরূপ ভগবানদেরও বুঝায়। ব্রহ্মসংহিতায় 5:46 নম্বর শ্লোকে তার বর্ণনা করে বলা হয়েছে, দীপাত চিরেবহি দশান্তরম অভিউপেত্য দীপায়তে বিবৃত হেতু সমান ধর্মা যস্তাদৃগেবহি চ বিষ্ণুতয়া বিভাতি গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। একটি মূল দ্বীপ থেকে যেমন অন্যান্য দ্বীপ জ্বালানো হয় এবং সবকটি দ্বীপই সমান ধর্ম বিশিষ্ট, তেমনি স্বয়ং ভগবান থেকে সমস্ত অবতারের প্রকাশ হয় এবং তারা সকলে সর্বশক্তি সম্পন্ন। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান এবং তিনি বলরাম শঙ্কর্ষণ অনিরুদ্ধ প্রদ্যুম্ন এবং বাসুদেব রূপে প্রকাশিত হন। এভাবে তার অন্তহীন প্রকাশ রয়েছে এবং তাদের সকলকে ভগবান বলা হয়। সেই সব আত্মারাম বিধি ভক্ত রাগ ভক্ত দুই বিধ নাম, যারা নিরন্তর পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত তাদের বলা হয় আত্মারাম। এই আত্মারামগণ দুই প্রকার, বিধিভক্ত এবং রাগ ভক্ত। দুই বিধ ভক্ত হয় চারি চারি প্রকার, পারিষদ সাধন সিদ্ধ সাধক গণয়ার, জাত জাত রতি ভেদে সাধক দুই ভেদ, বিধি রাগ মার্গে চারি চারি অষ্ট ভেদ। এই দুই বিধ ভক্তরা আবার চারটি শ্রেণীতে বিভক্ত, নিত্যসিদ্ধ পার্শ্বদ, সাধন সিদ্ধ, জাতরতি সাধক এবং অজাতরতি সাধক। এভাবে সব শুদ্ধ আট প্রকার ভক্ত। তাৎপর্য ছিল ভক্তি সিদ্ধান্ত শরীর ঠাকুর বলেছেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান এবং তার অবতারদেরও ভগবান বলা হয়, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। জ্ঞানী এবং যোগীরাও শ্রীকৃষ্ণের বিগ্রহের ধ্যান করেন, কিন্তু সেই রূপ সচিদানন্দ বিগ্রহ নয়, ভগবত প্রতীতি মাত্র, কিন্তু তা হলেও তিনি ভগবানই। এই বিষয়টি স্পষ্টভাবে হৃদয়ঙ্গম করতে হলে বুঝতে হবে যে ব্রজেন্দ্রনন্দন গোপবালকদের সখা এবং ব্রজগোপিকাদের বল্লভ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। রাগভক্তি মার্গে তাকে পাওয়া যায়। শ্রীকৃষ্ণের অপর স্বরূপগণ সকলেই ভগবান নামে অভিহিত, তার থেকে অভিন্ন ভগবত বিগ্রহ হলেও বৈধি ভক্তি মার্গে প্রাপ্য। বিধিভক্তে নিত্য সিদ্ধ পারিষদ দাস সখা গুরু কান্তাগণ চারিবিধ প্রকাশ। বিধিভক্তি অনুশীলন করে নিত্যসিদ্ধ পার্শ্বদত্ব লাভ করা যায়। সেই পারিষদ চার প্রকার, দাস সখা গুরু এবং কান্তা। সাধন সিদ্ধ দাস সখা গুরু কান্তাগণ জাতরতি সাধক ভক্তি চারিবিধ জন। সাধন সিদ্ধ চার প্রকার, দাস সখা গুরু এবং কান্তাগণ, তেমনি জাতরতি ও সাধক ভক্ত চার প্রকার। অজাতরতি সাধক ভক্ত এই চারি প্রকার, বিধি মার্গে ভক্তে ষোড়শ ভেদ প্রচার। অজাতরতি সাধক ভক্ত এইরকম চার প্রকার। এভাবে বিধি মার্গে সব শুধু ষোল প্রকার ভক্ত, রাগ মার্গে ঐচ্ছে ভক্তে ষোড়শ বিভেদ, দুই মার্গে আত্মারামের ৩২ বিভেদ। রাগমার্গেও এইভাবে ১৬ প্রকার ভক্ত রয়েছে, এভাবে দুই মার্গে আত্মারামের ৩২ প্রকার বিভেদ। মুনি নির্গ্রন্থ চ অপি চারি শব্দের অর্থ, যাহা যেই লাগে তাহা করিয়ে সমর্থ। মুনি নির্গ্রন্থ চ এবং অপি এই চারটি শব্দের অর্থ এদের সঙ্গে যথাযথভাবে প্রযোজ্য। ৩২ ২৬ মিলি অষ্ট পঞ্চাশ, আর এক ভেদ শুন অর্থের প্রকাশ। ভক্ত পর্যায়ে ৩২ প্রকার এবং জ্ঞানী ও যোগীর পর্যায়ে ২৬ প্রকার, একত্রে ৫৮ প্রকার হল। এখন তুমি তাদের জন্য অর্থ প্রকাশের কথা শ্রবণ কর। ইতরেতে রচদিয়া সমান করিয়ে আটান্নবার আত্মারাম নাম লইয়ে, এক একটি শব্দকে চ দিয়ে সমান করলে আটান্নবার আত্মারাম নাম নেওয়া যায়। আত্মারামাশ্চ আত্মারামাশ্চ আটান্নবার শেষে সব লোপ করি রাখি একবার। এভাবে আত্মারামাশ্চ শব্দটি আটান্নবার পুনরাবৃত্তি করা যায়। পূর্বোল্লিখিত নিয়ম অনুসারে একবার মাত্র শব্দটির প্রয়োগের দ্বারা সমর্থ অর্থ বুঝানো হয়। স্বরূপা নাম এক শেষ এক বিভক্ত উক্তার্থ নাম প্রয়োগ ইতি, সমান রূপ বিশিষ্ট বহু শব্দ থাকলে এক শেষে ও এক বিভক্তিতে যাদের অর্থ উক্ত হয় সেখানে এক রূপ রেখে অন্য সমস্ত রূপের অপ্রয়োগ হয়। এই শ্লোকটি পাণিনি সূত্র একের দুই অধ্যায়ে ৬৪ থেকে উদ্ধৃত। আটান্ন চকারের সব লোপ হয় এক আত্মারাম শব্দে আটান্ন অর্থ কয়। আটান্ন চকারের সব লোপ হয় এবং এক আত্মারাম শব্দে আটান্নটি অর্থ প্রকাশিত হয়। অস্বস্থ বৃক্ষাশ্চ বট বৃক্ষাশ্চ কপিথ বৃক্ষাশ্চ আম্র বিকাশ্চ বৃক্ষা, বৃক্ষা শব্দে অস্বস্থ বৃক্ষ বট বৃক্ষ কপিথ বৃক্ষ আম্র বৃক্ষ ইত্যাদি সমস্ত বৃক্ষকে বুঝানো হয়। অস্মিন বনে বৃক্ষাহা ফলন্তি জয়ছে হয় তৈছে সব আত্মারাম কৃষ্ণে ভক্তি করয়। এই বনে বিভিন্ন বৃক্ষের ফল ফলে বললে যেমন সমস্ত বৃক্ষকে বুঝায় তেমনি সমস্ত আত্মারামেরা শ্রীকৃষ্ণে ভক্তি করেন। আত্মারামাশ্চ সমুচয়ে কহিয়ে চকার মুনয়শ্চ ভক্তি করে এই অর্থ তার। আত্মারাম শব্দটি আটান্নবার উচ্চারণ করে এবং তাদের সমুচয়ে চকারের প্রয়োগ করে তার সঙ্গে মুনয় শব্দের প্রয়োগ করলে এই অর্থ হয় যে মুনিরা আত্মারাম হয়ে শ্রীকৃষ্ণের ভক্তি করেন। নিগন্থায় বহইয়াপি নির্ধারণে এই ঊনষষ্টি প্রকার অর্থ করিলু ব্যাখানে, নিগন্থা এব হয়ে নির্ধারণে অপি শব্দের ব্যবহার করে আর একটি অর্থ হয় এবং এভাবে আমি ৫৯ প্রকার অর্থ ব্যাখ্যা করলাম। সর্বসমুচয়ে আর এক অর্থ হয় আত্মারামাশ্চ মুনয়শ্চ নির্গন্থাশ্চ ভজয়। সবকটি শব্দ একত্রে করলে তার আর একটি অর্থ হয়। আত্মারামেরা মুনিরা এবং মূর্খেরা শ্রীকৃষ্ণের ভজন করেন। প্রভুপাদ বলেছেন এখানে সর্বসমুচয়ে শব্দটি তাৎপর্যপূর্ণ। এই শব্দে আত্মারাম মুনি এবং নির্গন্ত সকলেই কৃষ্ণ ভজন করেন বলে বোঝানো হয়েছে। অপি শব্দের অবধারণ অর্থাৎ নিশ্চয়ার্থ গ্রহণ করে ৬০ প্রকার অর্থ হয়েছে। অপি শব্দ অবধারণে সেহ চারিবার চারি শব্দ সঙ্গে করিব উচ্চার, নিশ্চয়ার্থে অপি শব্দের ব্যবহার হয়েছে এবং তারপর ৪টি শব্দের সঙ্গে এবং শব্দটির উচ্চারণ হয়েছে। উরুক্রমে এব ভক্তি এব অহিতুকিম এব কুরবন্তি এব, উরুক্রম ভক্তি অহিতুকি এবং কুরবন্তি এই ৪টি শব্দের সঙ্গে এব যোগ করে আর একটি অর্থ হয়। এই তো কহিল শ্লোকের ষষ্ঠী সংখ্যক অর্থ আর এক অর্থ শুন প্রমাণে সমর্থ। এভাবে আমি এই শ্লোকটির ৬০ প্রকার অর্থ করলাম, আর একটি অর্থ শ্রবণ কর যা প্রমাণে সমর্থ। আত্মা শব্দে কহে ক্ষেত্রজ্ঞ জীব লক্ষণ ব্রহ্মাদি কীট পর্যন্ত তার শক্তিতে গণন, আত্মা শব্দে ক্ষেত্রজ্ঞ জীবকে বোঝানো হয়েছে সেটি আর একটি লক্ষণ। ব্রহ্মা থেকে শুরু করে একটি নগণ্য পিপীলিকা পর্যন্ত সকলকে ভগবানের তটস্থ শক্তিরূপে গণনা করা হয়। বিষ্ণু শক্তি পরাপ্রুক্তা ক্ষেত্রজ্ঞাখ্যা তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞান্য তৃতীয়া শক্তি রস্যতে। বিষ্ণু শক্তি তিন প্রকার, পরা, ক্ষেত্রজ্ঞ ও অবিদ্যা। পরাশক্তি হচ্ছে চিৎ শক্তি, ক্ষেত্রজ্ঞ শক্তি হচ্ছে জীবশক্তি, যা পরাশক্তি সম্মত হলেও অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হতে পারে। এবং তৃতীয় শক্তিটি হচ্ছে কর্ম সংজ্ঞা রূপা অবিদ্যা শক্তি অর্থাৎ মায়াশক্তি। এই শ্লোকটি পদ্মপুরাণ থেকে উদ্ধৃত, এর বিশেষ বিশ্লেষণ আদিলীলায় সপ্তম পরিচ্ছেদের 119 দ্রষ্টব্য। ক্ষেত্রজ্ঞ আত্মা পুরুষ প্রধান প্রকৃতি স্ত্রিয়াম। ক্ষেত্রজ্ঞ শব্দে আত্মা পুরুষ প্রধান ও প্রকৃতিকে বুঝায়। এটি অমরকুশ অভিধানে স্বর্গবর্গ 7 থেকে উদ্ধৃত। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু সঙ্গ পায় সব ত্যজি তবে তেহ কৃষ্ণেরে ভজায়। বিভিন্ন লোকে বিভিন্ন শরীর ভ্রমণ করতে করতে কোন জীব যদি শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করে তবে সে সব কিছু ত্যাগ করে সে কৃষ্ণের সেবায় যুক্ত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 310 পর্যন্ত।